पाद पद्म अंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिलाभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जय पतग स्वामी शिल गुरुदेवेर पाद पद्मे দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদে শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষাতে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে আদর্শ গৃহস্থ জীবন বিষয়বস্তুর চতুর্দশ অধ্যায় সপ্তম স্কন্ধে চতুর্দশ অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ তিনি এই আদর্শ গৃহস্থ জীবনে কিভাবে মুক্ত হওয়া যাবে, নারদমুনিকে তিনি প্রশ্ন করলে নারদমুনি যেসব উত্তর প্রদান করেছিলেন আমরা সেগুলি কিছু সময় আলোচনা করব সবাই পরস্পর মধ্যে নিজেদের চিত্তশুদ্ধির জন্য। তো ভাগবত ভগবানের এবং তার ভক্তের সম্বন্ধীয় কথা, যা হচ্ছে পরম পবিত্র। ভগবান হচ্ছেন পরম পবিত্র, তার ভক্তরাও পবিত্র, তাই তাদের কথা শ্রবণে আমাদের হৃদয় পবিত্র হয়। তো সেই পবিত্র হৃদয়ে আমরা ভগবানকে বুঝতে পারি, তার সেবাতে নিজেকে নিযুক্ত করতে পারি। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মরণ হয় না, স্মৃতি নেই, আমরা ভুলে গেছি, তাই জীবকে কৃপা করার জন্য ভগবান এই বেদ পুরাণ ইত্যাদিতে তিনি নিজেকে প্রকট করেছেন। কলিযুগে ভগবান ধর্ম জ্ঞানাধিবি সহ অধুনা পুরাণ অর্ক উদিত, পুরাণ সূর্য, সূর্য আসলে অন্ধকার চলে যায়, মানে লাইট জ্বলেছে তাই অন্ধকার নেই। ঠিক সেরকম শ্রীমদ ভাগবত জ্ঞানে আলোকিত হলে আমরা যে অজ্ঞানতায় রয়েছি, অন্ধকারে রয়েছি, সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। সেজন্য শ্রীমদ ভাগবত হচ্ছে আমাদের জীবনের একমাত্র আলোকময় দিব্য জ্ঞান লাভ করার একটি সুন্দর পন্থা। সেজন্য ভাগবতকে আশ্রয় করতে হবে। কেন? ভাগবত ভগবানের স্বরূপ, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভাগবত, ভগবানের অঙ্গস্বরূপ। তার পাদপদ্ম, ভগবানের যে পাদপদ্ম রয়েছে, দুই পা হচ্ছে প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ, তেভাবে তৃতীয় চতুর্থ জানু, এরকমভাবে কটি দেশ, তারপরে নাভি বক্ষ, নবম হচ্ছে, নবম স্কন্ধ হচ্ছে গলা, গলদেশ, এই মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ, আর কপাল, কপাল হচ্ছে ভগবানের কপাল হচ্ছে এগারো স্কন্ধ একাদশ, এবং তার শিরদেশ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এভাবে দ্বাদশ স্কন্ধ ভগবানের অঙ্গ সদৃশ, তাই ভগবানের দর্শন আমাদের করতে হয় এইভাবে। প্রথমে আমরা তার পাদপদ্ম দর্শন করব। তো সেই পাদপদ্ম দর্শন করে ক্রমান্বয়ে মুখমণ্ডল এভাবে দর্শন করতে হয়। তো সেজন্য নিত্য ভাগবত সেবা করতে ভাগবত নিজে বলছেন যে শৃণত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তস্য সচেষ্টিতম ন কালেন না অতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। ভগবান আমাদের হৃদয়ে আছেন, ভগবানকে দেখার জন্য অনেক চেষ্টা করি আমরা, অনেক দূরে ভাবি, কিন্তু না, ভগবান আমাদের কাছেই রয়েছেন, আমার হৃদয়েই রয়েছেন। তিনি অনেক দূরে আছেন, আবার আমার নিকটে, আমার কাছেই রয়েছেন, হৃদয়েই রয়েছেন, সেটা আমরা বুঝতে পারি না। তো সেটি কখন উপলব্ধি হবে? তো এই শাস্ত্রে বলেছে যে শূন্যত্বা শ্রদ্ধয়া প্রত্যেক দিন শ্রবণ করতে হবে, মানে নিত্য। শূন্যত্বা শ্রদ্ধয়া নিত্য, শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। কি বিশ্বাস? কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়ে যায়। আজকাল আমরা অনেক কর্তব্য কর্ম সম্পাদনের জন্য উৎসুক, মানুষ মনে করে আমাদের দেশের সেবা করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে, জাতির সেবা করতে হবে, কুলের সেবা করতে হবে, গরিবের সেবা করতে হবে, এগুলিকে আমরা ভাবি ধর্ম। কিন্তু শাস্ত্র বলছে যে এই সমস্ত পিতামাতার সেবা করতে হবে, এইসব সেবা ধর্ম, কিন্তু পরম ধর্ম হচ্ছে ভগবানের সেবা। তো এইসব সেবা করলে কি হবে? ধর্ম হবে। যে ধর্ম এই জগতে সমাজের প্রতিষ্ঠা হবে, সমাজের লোক আমাদের প্রশংসা করবে। এই তথাকথিত কুলধর্ম, জাতি ধর্ম, দেশধর্ম, পিতামাতা ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এসব যখন আমরা নিজে ধর্ম নামে বলবো যে আমি এই ধর্ম করি, গরিব লোকদের খাওয়ানো, স্কুল কলেজ বানানো, এসব আমরা বলি না, এগুলা করতে হবে, এই কর্তব্য কর্ম। কিন্তু শাস্ত্র বলছে যে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদিত হবে যখন আমরা ভগবানের সেবাতে নিজেকে অর্পণ করব। কেন? কেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের নিত্য সনাতন বিভিন্ন অংশ, তার তটস্থা শক্তি সম্ভূত। আমরা পিতামাতার অংশ নই, দেশের অংশ নই, কুলের অংশ নই, জাতির অংশ নই, রাষ্ট্রের অংশ নই, এ সবগুলি ভগবানের। যখন আমরা উপলব্ধি করব গীতা ভাগবত শাস্ত্র অনুসারে আমরা যা কিছু পরিচয় দিই মিথ্যা পরিচয় দিই, তো সেটি মানুষের অজানা আছে, স্কুল কলেজ ডিগ্রি থেকে জানা যায় না। এই জন্য ভাগবত পড়লে লোকস্য অজানত। সে শাস্ত্র হচ্ছে প্র্যাকটিক্যাল বিজ্ঞান, রিয়েল সায়েন্স, মানে বাস্তব। এটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন আমরা কেউ এখানে, আপনারা হয়তো বাংলাদেশ থেকে এসছেন, অনেকে বাংলাদেশের লোক এখানে, বললেই চলবে 80%, হ্যাঁ কি না, 80% বাংলাদেশের ভক্ত আছে এখানে। আমরা যখন এদিকে আসতাম আগে মাঠই ছিল পুরো, এইসব বাজার টাজার কিছু ছিল না। সে হাইরোড থেকে আসতাম, ওখানে আমাদের একটা ভক্ত বাড়ি, এক দুটা বাড়ি ছিল, আস্তে আস্তে করছে, অনেক আগে আসতাম যখন। কিন্তু এখানে অনেক ভক্ত এখন বেড়ে গেছে। তো আগে আপনারা কি পরিচয় দিতেন? যখন বাংলাদেশের ছিল জন্মটা, দেহটা, তখন সবাই বলতেন আমরা বাংলাদেশ, বাংলাদেশি। কিন্তু এখন সবাই বলে কি? আমরা ভারতীয়, হ্যাঁ কি না? তাহলে আমরা মিথ্যা বলছি না? আমরা মিথ্যা বলছি? তো মানে দেহের পরিচয়টা মিথ্যা। কেউ এখন ভারত থেকে গিয়ে আমেরিকায় সিটিজন নেবে, সে তখন বলে আমি আমেরিকান, তাহলে এটা মিথ্যা। ঠিক আমরা বলছি আমার বাবা, আমার মা, তাহলে যখন বাবা দেহত্যাগ করে, মা দেহত্যাগ করে, স্বামী দেহত্যাগ করে, পুত্র দেহত্যাগ করে, তখন আমরা কি বলি? বাবা চলে গেলেন, মা চলে গেলেন, স্বামী চলে গেলেন আজ, পুত্র চলে গেল আজ, বলি কি না? এটা সবাই বলে, হ্যাঁ কি না? তো তাহলে পুত্র তো শুয়ে আছে পালঙ্কে, স্বামী তো পালঙ্কে শুয়ে আছে, স্ত্রী তো পালঙ্কে শুয়ে আছে, তাহলে আমরা সব লোকদেরকে ডেকে আনছি, আজ আমার বাবা চলে গেলেন, স্ত্রী চলে গেল, আপনারা আসুন, তাহলে আমরা কি মিথ্যা কথা বলছি না? যাকে স্বামী বলছিলাম, স্ত্রী বলছিলাম, পুত্র বলছিলাম, আর যার দেহকে হিন্দু বলে পরিচয় দিয়েছিলাম সে হিন্দু লোকটাও শুয়ে আছে, যাকে প্রধানমন্ত্রীও বলছিলাম সেও তো শুয়ে আছে, ও তো দেহত্যাগ হয়ে গেছে, বলছে আজ প্রধানমন্ত্রী চলে গেলেন। তাহলে এই যে পরিচয় দেহের, এটা মিথ্যা পরিচয়। তো সেজন্য এই গীতা ভাগবতে প্রকৃত বাস্তব জ্ঞান দেওয়া হয়েছে। হ্যাঁ, সেজন্য আমরা বলি আমার দেহ, আমার দেহ বলা হয় না আমি দেহ বলি? বলুন, আমার দেহ বলি। আমার মাথা বলি না আমি মাথা বলি? আমি হাত বলি না আমার হাত বলি? তাহলে আমি কে? সেই জন্য গীতা ভাগবত তার প্রমাণ দিচ্ছে বিজ্ঞান সম্মত কথা, প্র্যাকটিক্যাল বাস্তব জিনিসটা মানুষের অজানা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় বৈজ্ঞানিক, ডক্টর, ইঞ্জিনিয়র, রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করুন, তারা বলে আমি মুখ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। কিন্তু যখন দেহত্যাগ হয়ে যাবে তখন আর তাকে পরিচয় দিবে না কেউ। যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে পড়ে থাকবে, তাকে হসপিটালে নিবে না। তার চাকর আর তার সেক্রেটারি যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, চাকর ছটপট করে আর সেক্রেটারি ছটপট করে, তাকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যাবে না। কেন? তাহলে সেখানে প্রধানমন্ত্রীরও মূল্য নেই, মূল্যটা আত্মার। তো সেই আত্মতত্ত্ব জ্ঞান গীতা এবং ভাগবত শাস্ত্রে দেওয়া হয়েছে। সেই জন্য মনুষ্য সমাজে এইটি অভাব। তাই জন্য আজকে সারা বিশ্বে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হিংসা পরস্পরের মধ্যে। কেন না? দেহকে সম্পর্ক করে। যদি কেউ বলে একটা দলের, রাজনৈতিক দলের পরিচয় দেয়, দেহের পরিচয় দেয়, বলে আমি অমুক দলের, তখন অন্য দলের লোক তার প্রতি হিংসা করে কি না? হিংসা করে কি না? তুইগুলি প্র্যাকটিক্যাল হন সবাই। তাহলে আমি দেহের পরিচয় দিচ্ছি যখন আমি বলছি এই দলের লোক আমি, যখন আমি পরিচয় দিচ্ছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তখন আমাদের মধ্যে হিংসা হয় কি না? পরস্পরের মধ্যে যুদ্ধ হচ্ছে কি না? সারা বিশ্বে যদি কেউ বলে আমি ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, তাহলে এই দেশে দেশে যুদ্ধ হচ্ছে কি না? দেহের পরিচয়ে। কিন্তু এই মাটিটা কার? আগে আমেরিকা ছিল না, পাকিস্তান ছিল না। আমরা জানি পাকিস্তান কয়েকদিন আগে নাম হয়েছে পাকিস্তান। এখন বেঙ্গলে অনেকগুলা জেলা ভাগ হয়ে গেছে, এগুলো একটা জেলা ছিল। তাহলে এই সমস্ত ভাগ করছি কে? এই ভাগ করার দেহাত্ম বুদ্ধিতে আমি শ্রেষ্ঠ হতে চাইছি, তাই আমরা যুদ্ধ করছি। আমার একটা জিনিস থাকতে হবে, আমি মালিকানা দাবি করব। তো এটাই হচ্ছে আমাদের দোষ মনুষ্য সমাজে। পশু পাখিরা এটা করে, পশু পাখিরা পরস্পরের মধ্যে যুদ্ধ করে। দেখবেন একটা কুকুর আর একটা পাড়ার, অন্য পাড়ার কুকুর যদি এসে যায় তাকে তাড়ায় কি না? প্রকৃত মনুষ্য সমাজ গঠন জন্য কেউ চেষ্টা করে না। প্রকৃত মনুষ্য সমাজে গীতা ভাগবত থেকে আলোচনা করা হয়, সেখানে সমাজ হবে ভদ্র সমাজ। তখন মনুর সত্য থাকবে, মনু থেকে মনুষ্য সমাজ, তখন মনু যে সত্যগুলি দিয়েছেন সেগুলি পালন হবে। তো সেজন্য আমরা ভাগবত, শ্রীমদ ভাগবত পরম পবিত্র বস্তু, যেটা চেতনাকে মার্জিত করে দেয়, জ্ঞান দান করে। গীতা ভাগবত এই সমস্ত আলোকে আলোকিত হতে হয়। সেজন্য মানুষের অজানা আছে, নষ্ট দৃষ্টি, চোখ দিয়ে আমরা যা দেখি সেটা ভুল দেখি। অনেক সময় আমরা যা দেখছি, বাবা দেখছিলাম এতদিন, দেহত্যাগ হয়ে গেল বলছে বাবা চলে গেছে, সে দেহটাকে আর বাবা বলছে না, এটা মিথ্যা। তাই জন্য আমাদের চোখটা নষ্ট দৃষ্টি। অন্ধকারে একটা দৌড়ি হাওয়াতে নড়নড় করছে, চিৎকার করছে সাপ সাপ, তাহলে নষ্ট দৃষ্টি, ভুল দেখছি, লোকে ভুল বলছে। তো এইরকম যদি প্রমাণ করা হয় সবগুলি আমরা ভুল বলব শাস্ত্র অনুসারে, তাহলে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিগ্রি নিয়ে কি লাভ হয়েছে? কোনো জ্ঞান হয়েছে? কোনো জ্ঞান হয়নি। যদি জ্ঞান হতো, দেখবেন লেখা আছে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, সিগারেট লেখা আছে, কিন্তু বড় বড় জ্ঞানীরা পান করছে সিগারেট, ধূমপান স্বাস্থ্যকে ক্ষতিকর। তাহলে সে জ্ঞানী হলো? তাহলে সে মূর্খ? তোমরা দেখতে পাচ্ছ না, নষ্ট দৃষ্টি। চোখ থাকতে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, কিন্তু পান করছে ভালো ভালো জ্ঞানী পুরুষেরা, তাহলে ওদেরকে জ্ঞানী বলা হবে? ভদ্র বলা হবে? তো সেজন্য আমরা অজ্ঞানে রয়েছি, তাই আলোকেতে আসতে হবে। তো সেই আলোক হচ্ছেন ভগবান। এই জন্য বলা আছে শীর্ণত্বা শ্রদ্ধয়া, শ্রদ্ধা মানে যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, আপনা থেকে সাধিত হবে। যেন পেটে খেতে দিলে হাত পা অটোমেটিক্যালি চলবে, গাছের গুড়ায় জল দিলে সেখানে ডালপালা শাখা প্রশাখা অটোমেটিক্যালি পল্লবিত হবে। এই জন্য ভগবান হচ্ছেন আসল মূল, মানুষ জানে না। তো আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে, তাহলে বিশ্বাস করব কেন? অনেক লোক বলে না যে আমি এই সাধুদের কথায় শাস্ত্রের কথায় যা দেখি না আমি বিশ্বাস করব না। তো আমার প্রশ্ন, আপনারা কয়জন মুখ দেখতে পারেন, এখানে হাত তুলুন, নিজের মুখ দেখতে পারেন। যদি কেউ বলে আপনার মুখ নেই, তাহলে আপনি কেন বিশ্বাস করবেন? তো ভগবানকে আমি দেখতে পাই না, নিজের মুখ তো দেখতে পাই না, আমার পিছনটা দেখতে পারি না, আমার চোখের কাছে পলক আছে দেখতে পাই না। তাহলে আমরা কি করি? বললাম যে ভগবান দেখব, আমি না দেখে আমি বিশ্বাস করি না। তাহলে আপনার জন্মটা হয়েছে, তাহলে আপনি বিশ্বাস করছেন? যদি কহিল তোমার জন্ম হয়নি, এমনি এমনি হয়ে গেছে, আপনি বিশ্বাস করবেন? তোমার বাবা মা নেই, এমনি জন্ম হয়ে গেছে, লোক কি বলবে? এটা জারজ সন্তান বলবে, হ্যাঁ কি না? এমনি এমনি হয়ে গেছে মানে কি? বাবা মা নেই মানে কি? প্রকৃত খারাপ বলবে লোক। তো এটি আমরা এত অজ্ঞানে আছি, সবসময় আমরা চিন্তা করি আমি যা না দেখি বিশ্বাস করি না। তাহলে আমার জন্মটা আমি দেখিনি, তাহলে বলছি এটা আমার বাবা কেন? মা বলে দিয়েছে, হ্যাঁ মা জানে তোমার বাবাটা কে। তো সেরকম বেদ মাতা, সাত প্রকার মা আছে, গো মাতা, বেদ মাতা, নিজের মাতা, রাজমাতা, পৃথিবী মাতা, এরকম সপ্ত মাতার কথা বলা হয়েছে। তো যেন মা যখন বলে পিতা, এক অক্ষর আমরা স্বীকার করি না, এটা আমার বাবা। তো যেন বেদ মাতা আমাদের পরম পিতা যে কে, তিনি বলে দিচ্ছেন এই যে মাটিটা, জলটা, আকাশটা, আগুনটা, বায়ুটা, এই যে দেহটা তৈরি হয়েছে যেসব বিষয় দিয়ে, সেগুলি কার? আমরা যদি চিন্তা করি যে আমাদের জন্মটা যখন হয়েছে, যখন কেউ বিয়ে করলো তার একটা পুত্র জন্ম হচ্ছে, সে কি দেখে? সে কি মাটি, জল এইসব নিয়ে, পোশাক আশাক নিয়ে সব জন্মাচ্ছে? কি দেখে? নেকেট হয়ে পুরো, কিছু নিয়ে আসে না, নেকেট হয়ে মাটিতে পড়ছে এসে। তাহলে মাটিটা তো আগেই ছিল, তাহলে ও তখন দাবি করছে মাটিটা আমার। তো এই জন্য শাস্ত্রে বলছে লোকস্য অজানত, আমরা স্কুল কলেজ ডিগ্রি নিতে পারি, এই জ্ঞান আমাদের নেই। তার জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সারা বিশ্বের মানুষকে এই চেতনাতে উদ্বুদ্ধ করানো যে আসল মালিক কে, কে আসলে আমাদের পিতা, কার সেবা করা উচিত আমাদের, যার সেবা করলে সমস্ত জগতে সকলকে সন্তুষ্ট করা যাবে, তো সেটা আমরা জানি। যেমন পেটকে খেতে দিলে হাতকে সন্তুষ্ট করা যাবে, পাকে সন্তুষ্ট করা যাবে, মাথাকে সন্তুষ্ট করা যাবে, সেটা আমরা জানি না। এই জন্য বলা আছে শীর্ণত্বা শ্রদ্ধয়া, শ্রদ্ধা মানে কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণ ভক্তি, ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকে বলা হয় ভক্তি। যখন কৃষ্ণ ভক্তি করা হবে তখন সমস্ত কর্ম আপনার থেকে সাধিত হয়ে যাবে, সমস্ত কর্ম অটোমেটিক্যালি সাধিত হয়ে যাবে। তো এই জন্য সেটা যারা জগতে আমাদের শিখানো, এই জন্য এইসব অনেক নামহট সংঘ এখন গঠন করা হয়েছে, গ্রামে গ্রামে, শহরে শহরে, যাতে বাড়িতে বাড়িতে সাধু সংঘ হয়, গ্রামে গ্রামে পরিবার পরিবার মিশে বসে সাধু সংঘ করে এবং সেখানে কিছু উপলব্ধি করতে পারে, জানতে পারে। তো এই কারণে এই হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এই ডিসেম্বর মাসে ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন, গীতার গান মানে যে একটা আইন গ্রন্থ, যেখানে আমরা যে বাস্তবে এই দেহরূপ যন্ত্রকে কি করে পরিচালনা করব তার একটি ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। যেমন এই মেশিন এখানে রয়েছে, মাইক মেশিন, তো সে মাইক মেশিন অপারেটিং করতে গেলে তার একটা ম্যানুয়াল বুক দিয়েছে কোম্পানি। আমি মাইক কিনে নিয়ে চলে আসলাম, কিন্তু আমাকে আগে ট্রেনিং নিতে হবে, যে জানে ওই মেশিনটাকে চালাতে জানে, কোম্পানি তাকে শিখিয়েছে, তার থেকে ট্রেনিং নিব এবং ম্যানুয়াল বুক দেখব কিভাবে আমাকে পরিচালনা করতে হবে। আমি যদি উল্টোপাল্টা চালাবো মেশিনটা চলবে না, চলবে? চলবে না। আমি যখন মাইক বাইরে অনেক জায়গায় আমরা যেতাম, মাইকগুলো সব বাজে ছিল আগে, এখনও তো অনেক বড় বড় বক্স সুন্দর হয়ে গেছে, তবু অনেক সময় খারাপ চলে। তো আমি মাইকগুলো কিনতাম, তো নিজে অপারেটিং করতাম, দেখতাম কারোর কাছ থেকে শিখে, তারপরে মেশিন দেখে, ম্যানুয়াল বুক দেখে চালাইতাম। হ্যাঁ, দেখতাম কিভাবে চালাতে হবে। মাঝে মাঝে ভুল টিপলে কেন সাউন্ড আসছে না, তখন দেখতাম ও এখানে কোথায় ভুল হয়ে আছে। তো সেরকম আমাদের এই দেহটাতে নানা রোগ হচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করছি, আমি রোগ চাইছি না। হ্যাঁ, কেন, কি করে এটাকে মুক্ত করানো যাবে? তো সেই ম্যানুয়াল বুকটা হচ্ছে গীতা ভাগবত। আমার এই চোখ আছে, কান আছে, কি করে ইউটিলাইজ করতে হবে, মুখ আছে, তো এই মুখ দিয়ে আমরা কথা বলি, খাই, কিভাবে এই যন্ত্রটা ঠিক থাকবে, কি খাদ্য খেলে। হ্যাঁ, এই জন্য এখন ডাক্তাররা বলছে ক্যান্সার হয়ে যাচ্ছে, তোমরা সিগারেট পান করবে না, মৎস্য মাংস খাবে না, মদ খাবে না, তো এইগুলি ম্যানুয়াল বুকে দেওয়া আছে আগে থেকে। এখন আমরা যখন শাস্তি পাচ্ছি, কষ্ট, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রটা, তখন দাঁড়াচ্ছি ডাক্তার কাছে। কিন্তু শাস্ত্রেতে মনুষ্য দেহ তৈরির সঙ্গে সঙ্গে ভগবান এই গীতা ভাগবত দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা গীতা ভাগবত পড়তে চাই না, মনে করি ওগুলো দিদিমার ঠাকুরমার ঝুলি, গল্প, কেউ লিখে দিয়েছে, কিন্তু এটি রিয়েল সায়েন্স, বিজ্ঞান। আপনারা প্রত্যেকটা অক্ষর পড়বেন, সেখানে যখন দেখবেন, আচরণ করবেন, আপনি তখন নিত্য আনন্দ পাবেন, সুখী হবেন। তো সেজন্য এই গীতা ভাগবত পরম্পরা সূত্রে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে বলা হয়েছে, এই জন্য নাম হট সংঘ গঠন করা হয়েছে, এবং সেখানে সপ্তাহে একদিন বসে। আর গৃহস্থ ভক্তরা তার নিজের বাড়িতে প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে আদর্শ গৃহস্থ আশ্রম করবে। তো কিভাবে করবেন এখন আমরা সেগুলি শুনব, আদর্শ গৃহস্থ জীবনযাপন। নারদমুনি, তিনি নারদ, নারদ শব্দের অর্থ হচ্ছে যিনি নারায়ণকে দান করেন, তাই তাকে বলা হয় নারদ। তো মানে গুরু বা আচার্য, সাধু ভক্ত, তিনি গীতা ভাগবতের শিক্ষা অনুসারে পরিচালিত নিজে এবং অন্যকে সেটি পুনরাবৃত্তিকরণ করে পরিচালনা করেন, নিজে শুদ্ধ হন, অন্যকে শুদ্ধ করান, তারা জল্পনা কল্পনা করে কিছু বলে না। তো নারদ মুনি মহাজন, তো যেন ক পন্থা মহাজন যেন গতস পন্থা, আমাদের নিজেদের পথ তৈরি করে চলা উচিত না, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। সেজন্য এই নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, জনকরাজ, স্বয়ম্ভু, যমরাজ, সুখদেব গোস্বামী, এরা সব মহাজন। সেজন্য যুধিষ্ঠির মহারাজকে একবার প্রশ্ন করেছিলেন, বক রূপ ধারণ করে ধর্মরাজ, জিজ্ঞাসা করলেন যে যুধিষ্ঠির মহারাজ, ক পন্থা, মানুষের কি পথ অবলম্বন করা উচিত, কোন পথ দিয়ে যাওয়া উচিত? যুধিষ্ঠির মহারাজ বলেন যে মহাজন যেন গতস পন্থা। তিনি জানালেন যে কিভাবে ধর্ম আচরণ করা যাবে, ধর্মতত্ত্ব কোথা থেকে গ্রহণ করতে হবে, ধর্মরা জিজ্ঞাসা করছেন কিভাবে ধর্মতত্ত্ব আচরণ গ্রহণ করা যাবে। কেন না, বর্তমান সমাজে আমরা অনেক ধর্ম দেখছি, আর বৈদিক শাস্ত্র রয়েছে বহু, বহু শাস্ত্রে বহু কথা বলা হয়েছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, সেটা গুণ অনুসারে বলা হয়েছে, কিন্তু প্রকৃত আত্মার যে ধর্ম, কিভাবে সে আনন্দ লাভ করবে, প্রকৃত পরাশান্তি লাভ করতে পারবে, তো সেজন্য সেটা মানুষ প্রকৃত ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই, তাই অনেক ধর্ম মানুষ গ্রহণ করে নিচ্ছে। যেমন দুর্গাপূজা করছে, দুর্গাপূজা করলে এটা একটা ধর্ম, লেখা আছে দুর্গা মাতা পূজা করা, শিব পূজা করা, কালী পূজা করা, এ শাস্ত্রে রয়েছে। সেখানে পুরাণে, সেই পুরাণেই দুর্গাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কোথায় কালীকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কোথায় শিবকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আমাদের গুরু মহারাজ দক্ষিণ ভারতে গিয়েছিলেন, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তো দক্ষিণ ভারতে সেখানে একটা জায়গাতে তামিল ভাষা উনি পড়তে পারেন না, কিন্তু গুরু মহারাজ যখন হরিকথা বলতে বলছেন, তখন উনি হরিকথা বলছিলেন, আর সেখানে একজন ব্রাহ্মণ এসে বলছে, না, দুর্গাই হচ্ছে ভগবান, দুর্গাই হচ্ছে শ্রেষ্ঠ। তখন গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনি এই কথাটা বললেন কোথায় লেখা আছে? তখন ওনার ওই পুরাণ নিয়ে বললেন, এখানে লেখা আছে, এখানে। তখন গুরু মহারাজ বললেন ওই পুরাণটা আমাকে দিন, তামিল ভাষার লেখা, উনি পড়তে পারেন না, বলে আপনার ওই পুরাণটা আমাকে দিন। তখন গুরু মহারাজ নিয়ে সঙ্গে সঙ্গে প্রার্থনা করে পুরাণটা খুললেন, একটা পাতা খুলল শেষ দিকে, সঙ্গে সঙ্গে এরকম খুললেন, তো বললেন এই শ্লোকটা পড়ুন, ইন্ডিকেট করে। তখন ওখানে কি লেখা আছে, তখন লেখা আছে যে সমস্ত দেবদেবীরা সেই ভগবান কৃষ্ণ বিষ্ণু থেকেই তারা আসেন, ভগবান হচ্ছেন সবাই আশ্রয়দাতা, তিনি একমাত্র মুক্তিদাতা। তখন ওই ব্রাহ্মণ বলছে আমি অনেকবার পড়েছি এই শ্লোক পড়েছি কিন্তু আমি উপলব্ধি করিনি। তো সাধু সঙ্গে কেবল উপলব্ধি হয়, ভগবত তত্ত্ব এমনি পড়ে গেলে উপলব্ধি হবে না, আমরা অনেক বই পড়ে যাই বুঝতে পারি না, কিন্তু যখন বারবার ভক্ত সঙ্গের মধ্যে শোনা হয় তখন সেই কথাগুলি তখন হৃদয়স্পর্শী হয়, আরে এটা তো আমি পড়েছিলাম। এরকমই প্রত্যেক পুরাণ উপনিষদের মধ্যে সার বস্তু দেওয়া হয়েছে, যেমন ভগবদ গীতায় ভগবান আঠেরোটা অধ্যায় বলেছেন, একটার পর একটা কিছু বলে গেছেন, একটা থেকে একটা শ্রেষ্ঠ। কেন এরকম বলেছেন না, আমাদের যাচাই করছেন যে আমাদের মনোবৃত্তিটা কোন স্তরে আছে সেটাকে খণ্ডন করার জন্য। যেমন আপনারা বাজারে যান, একটা কাপড় দোকানে গিয়ে কাপড় কিনতে গেলেন, প্রথমে একটা কাপড় দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করছেন আমাকে একটা ভালো কাপড় দিন, কিন্তু ও কি করে বুঝবে ভালো কাপড়টা কি, দোকানদারের সমস্ত কাপড়টা ভালো কি না, দোকানদার কোনোটাকে খারাপ বলবে, তার সমস্ত কাপড়টাই ভালো, কিন্তু আপনি গিয়ে বললেন আমাকে একটা ভালো কাপড় দিন, তখন ইনি জানতে পারছেন না ইনি কোন ধরনের ক্রেতা, কত টাকার কাপড় নিতে চাইছে। তখন একটা 200 টাকার শাড়ি বের করে বলছে এটা ভালো 200 টাকা দাম, তো নেড়ে নেড়ে দেখে বলছে এর থেকে ভালো নেই। তখন দোকানদার বলছে এটা 400 টাকা, এর থেকে এটা ভালো, কিন্তু একটা থেকে একটা ভালো বলছেন, কোনোটাই খারাপ বলছে না। তো সেরকম দেবদেবী পূজা করা এটা ভালো, কিন্তু তার থেকে উন্নত আরেকটা পূজা ভালো, ঠিক এরকম কাপড় থেকে আমরা বুঝে নিই। তাই ব্যবসায়ী প্রকৃত দোকানদার সে যাচাই করে নেয়, যেহেতু এই জড়জগতে রজগুণ তমগুণ সত্যগুণ এই গুণাবলী দ্বারা আমাদের এই দেহটা তৈরি হয়েছে, তাই আমরা এই গুণ অনুসারে বিভিন্ন পুরাণ দেখে মনে করি ওইটাই শ্রেষ্ঠ, তার জন্য মনে করছে এটাই আমাকে ভালো লাগছে, কিন্তু সেটার যেহেতু সে তমগুণ রজগুণে রয়েছে কেউ সত্যগুণে রয়েছে, সে পুরাণ ইত্যাদি পড়ে তার কাছে সেটাই ভালো লাগছে। কিন্তু সার সিদ্ধান্ত কি দেওয়া হয়েছে, এই পুরাণ উপনিষদে পড়ে গুণ অনুসারে তাকে সেটা ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে সেটা যখন সে পড়বে না এটা থেকে এটা আর একটু ভালো। সেরকম গীতাতে কৃষ্ণ একটা থেকে একটা অধ্যায় বলতে বলতে কর্ম ভালো, কর্ম থেকে কর্মসন্ন্যাস ভালো, জ্ঞান যোগ ভালো, এরকম বলে বলে যে দেবদেবী পূজা এটা ভালো, তারপরে ব্রহ্ম, তারপরে পরমাত্মা, এই সমস্ত ব্রহ্ম জ্ঞান দিচ্ছেন, পরমাত্মা জ্ঞান দিচ্ছেন, এবং ভগবান লাস্টে বলছেন গুজ্যতর, গুজ্যতম মানে গুজ্য গুজ্যতর গুজ্যতম, তো আমি এখন তোমাকে গুজ্যতম কথা বলবো, ব্রহ্ম উপলব্ধি এই মনুষ্য দেহের মধ্যে আত্মা, আত্ম উপলব্ধি ভগবদ গীতায় সাংখ্য যুগে ভগবান বলেছেন দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, এই দেহটা কি, এর মধ্যে আত্মা রয়েছে, এ কি করে পরিচালিত হচ্ছে, এসব সুন্দর বিজ্ঞান ভিত্তিক আলোচনা ভগবান দিয়েছেন ক্রম অনুসারে, এবং 5টা তত্ত্ব আলোচনা করেছেন, ঈশ্বর জীব প্রকৃতি কাল এবং কর্ম, এসব গীতাতে আলোচনা করেছেন ভগবান। সেখানে আমরা যখন উপলব্ধি করব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান, তো ভগবান শেষে গিয়ে বলছেন যে সর্বগুজ্যতম ভূয় শৃণুমে পরমং বচ, আস্তে আস্তে আপনার ইন্টারেস্ট লাগবে, ও আমি দেবদেবী পূজা করছি, দেবতারা দেখছি অসুরদের দ্বারা বিতাড়িত হয়ে তাদের স্বর্গলোক থেকে তাড়িয়ে যাচ্ছে, আমরা যখন শুনবো আমি আসক্ত হয়ে পড়েছি, না এই দেবী এইসব দিচ্ছেন, যখন দেখলাম শুনছি ও দেবতাদেরকে আক্রমণ করে অসুরেরা তাদেরকে বেঁধে রাখে আর তাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়, তারা যা দেয় ভগবান থেকে নিয়ে দেয়, যখন আস্তে আস্তে ওই পুরাণে যখন দেখতে যাবে, যেমন আমাদের মিনিস্টাররা রয়েছে এখন হয়তো কেউ, তখন আমরা হচ্ছে ইনি সর্বশ্রেষ্ঠ, তখন তার পেছনে দৌড়াচ্ছি, তখন অন্য কিছু একটা লাগবে, তখন উনি বলছেন না রে ওই মন্ত্রীর কাছে, অন্য মন্ত্রীর কাছে যেতে হবে, তাহলে ওইটা পাওয়া যাবে, আমি ঠিক আছে ওনার কাছে আলোচনা করে জানবো, হ্যাঁ কি না? তো মানে তখন আমার জ্ঞান হলো এই মন্ত্রী শ্রেষ্ঠ নয়, আরেকটা জিনিস চাইলাম উনি বলছে ওনার কাছে আমাকে যেতে হবে। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, সর্বশ্রেষ্ঠ জিনিস যখন মনে এইভাবে দেবদেবী আমরা রয়েছেন, ভগবান বিষ্ণু অবতারগণ রয়েছেন, স্বয়ং ভগবান রয়েছেন, হ্যাঁ তো তখন আমরা জানি না। সাধারণ মানুষ প্রথমে আমরা দেখি সাধারণ মানুষ এখানে কেউ নেতা রয়েছে, পঞ্চায়েতের প্রধান তাকে আমরা সম্মান করছি, উনিই শ্রেষ্ঠ। তখন পঞ্চায়েত প্রধান কাছে গেলে বলে না আমার এটা দিতে পারি না, আমাকে আরো একটু আলোচনা করে, তখন আপনার জ্ঞান হলো আরে ইনি সর্বসেরবা নয়, আরেকজন শ্রেষ্ঠ রয়েছে, হ্যাঁ সভাধিপতি ওনার থেকে বা জ্যেষ্ঠ জেলাধিপতি আরো উন্নত, একটা পঞ্চায়েত থেকে আরো উনি বড় হয়ে গেলেন। তো এরকম ক্রমে ক্রমে আমরা যাচ্ছি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, এটা ঠিক কি না? তখন এই জ্ঞানটা কখন হচ্ছে? আমরা প্রশ্নের মাধ্যমে যাচাই করার মাধ্যমে সেই জ্ঞানটা আসবে, তো সেটা আমরা জানতে হবে। তো সেজন্য উপলব্ধি নাই বলে মানুষ ওই নিচে পড়ে থাকে, কিন্তু যখন উপলব্ধি হবে তখন আস্তে আস্তে সে জ্ঞানটাকে আরো পরিশ্রমটাকে বাড়াতে লাগে। তো সেজন্য আমাদের তখন উপলব্ধি হবে সকলকে কে আশ্রয় দিচ্ছেন, সকলকে কে ভরণ পোষণ দিচ্ছেন, তখন এই জ্ঞান হবে। আমরা যখন একটু বৃষ্টি লাগবে, বৃষ্টির দেবতাকে, হ্যাঁ বৃষ্টির দেবতাকে আপনারা বলুন, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তাহলে ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা। তো আপনারা বলুন দেবদেব পূজা আমরা করি, ইন্দ্র পূজা করি, ইন্দ্র পূজা হয়? আপনারা কয়জন ইন্দ্রের পূজা করেন? কেউ করে না। তো অগ্নি লাগবে, অগ্নিদেব হচ্ছেন অগ্নি, তার পূজা হয় না। পবন লাগবে, পবন দেবের পূজা হয় না। তাহলে বরুণ দেব জল দেবতা, জল লাগবে, বরুণ দেবের পূজা হয় না, হয়? তাহলে প্রত্যেকটা শাস্ত্রতে এক একজনের শ্রেষ্ঠত্ব বলা হয়েছে, তাহলে আমরা কোথায় সেই সব দেবতাদেরকে কেন? একটা শাস্ত্র পড়ে নিয়ে আমি বললাম এটা শ্রেষ্ঠ আর কাউকে মানতে চায় না, তখন তাকে প্রশ্ন করা হবে আরে ভাই আমার বৃষ্টি লাগবে, দুর্গা মাতাকে বৃষ্টি দিতে পারেন? তখন ওখানে লেখা, তখন দেখছে নাই আর একটা পুরাণে দেখছে এখানে ইন্দ্রদেব বৃষ্টি দেন, তাহলে আমরা বিভ্রান্ত নই? একজনের কাছে গিয়ে মনে করছি ইনি সর্বেশ্বর, না। তো সেজন্য সমস্ত শাস্ত্রের সার মর্ম শ্রীমদ ভাগবতে দেওয়া হয়েছে, বৈদিক শাস্ত্রকে মন্থন করে সার বস্তু, যেমন দুধকে মন্থন করে সেখানে কি আছে? লবণিত, সেটা হচ্ছে সার বস্তু। তো সেই সার বস্তু আমাদের লাভ করতে হবে, তাই জন্য প্রকৃত আশ্রয়দাতা হচ্ছেন ভগবান। সেজন্য বলা হয়েছে ভাগবতে, সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে, মুরারে মানে সকলকে যিনি মুক্তি দান করতে পারেন, তিনি আসলে হচ্ছেন ভগবান, সকলের আশ্রয়দাতা। তো এখন আমরা ভাগবত থেকে একটা শ্লোক পড়ব, নারদ মুনি কিভাবে আমাদের বুঝাচ্ছেন। হ্যাঁ আমরা জানলাম এখন এত পর্যন্ত যে ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয়, তাই আমরা কি করণীয় আমাদের তার প্রতি, সেই সব এখন শুনবো আমরা। সবাই বলুন ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। শ্রী নারদ উবাচ, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবা অর্পণম সাক্ষাদুপাসিত মহামুনিম, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনিন। সবাই বলবে নারদ মুনি উত্তর দিলেন, হে রাজন, যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা, ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনেই বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। তো পেটকে সন্তুষ্ট করবেন কি করে? পেটকে, পেটকে সন্তুষ্ট করার মাধ্যমে যথাযথ হৃদয়ঙ্গম করা যাবে সবকিছু, হ্যাঁ কি না? ঠিক এখানে বললাম বাসুদেবকে সন্তুষ্ট করার মাধ্যমে, জীবনে বাসুদেবকে সন্তুষ্ট করতে হবে। বাসুদেব যিনি সর্বত্র বিদ্যমান, আমরা যার থেকে এসেছি, যার সবকিছু, সবকিছু যার, সেই জন্য তাকে বলা হয় বাসুদেব, ভগবান, গড, আল্লাহ, এই কারণে বলা হয়। সবকিছু যার থেকে এসেছে, সেই জন্য কৃষ্ণ গীতায় বলেন অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত আভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। যারা বুদ্ধিমান হবে, প্রকৃত জ্ঞানী, তারা এই তত্ত্বটা অবগত হবেন। তারা ভাববেন না আমার বাবা মা দিয়েছেন, রাজনৈতিক নেতারা দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে, রাষ্ট্রপতি দিচ্ছে, না, সেই জ্ঞান অর্জন করবে না। তাই প্রত্যেক রাজা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরও উপলব্ধি করা উচিত। প্রত্যেক অভিভাবকদের, যারা পরিচালক, যারা অভিভাবক, পিতামাতা, গুরুজন, শিক্ষক, তাদের উচিত এই তত্ত্ব অবগত হওয়া যে আমার থেকে কিছু আসেনি, আমার বাবা থেকে কিছু আসেনি, আমার পঞ্চায়েত থেকে কিছু আসেনি, রাজনৈতিক নেতা থেকে কিছু আসেনি, বৈজ্ঞানিক থেকে কিছু আসেনি, দেবতাদের থেকে কিছু আসেনি। তখন এইভাবে ক্রমান্বয়ে তখন দেখবে সবকিছু ভগবান থেকে, আমাদের আড়ালেই ভগবান দিয়ে দিচ্ছেন। এক ও বহু নাম য বিদধাতি কামান, যিনি একা সকলের কামনা পূরণ করছেন। আমরা করতে পারি না, আমার নিজের কামনা পূরণ হয় না, হয় নিজের কামনা পূরণ কয়জন করতে পারেন? যদি হতো তাহলে ঝগড়া লাগতো না সারা দুনিয়ায়, যুদ্ধ লাগছে কেন? নিজের কামনাটা পূর্ণ হয় না, কাম কখনো চরিতার্থ হয় না। কামনা মানে কাম, কাম মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের যে সমস্ত ইন্দ্রিয়গুলি আছে, চোখের কাম, চোখের একটা টিভি দেখছেন, ছবি দেখছেন, দেখতে দেখতে লাইন চলে গেল আর লাইন এলো না, তখন কামনা পূরণ হলো না, তখন কি হয়, কি আসে, ক্রোধ আসে কি না? ক্রোধ আসে, তখন টিভিটাকে ভেঙে ফেলছে, গালাগালি দিচ্ছে, কত কিছু করছে। তিনি কাম চরিতার্থ হয় না, আর কাম চরিতার্থ হয় না, তারপরে ক্রোধ এসে যায়। তো এইরকম ক্রোধ এসে গেলে কি হয়? তারপরে কি বলে গীতায়, কিভাবে বাস্তব জিনিস দেখুন, আমি যেটা চাইছি সেটা পেলাম না, তখন ক্রোধ আসছে। তো এই কামনাটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে? ধ্যায়তে বিষয়ান, এই জড় বিষয়, যে ইন্দ্রিয়ের বিষয়গুলি আছে। ইন্দ্রিয়ের কয় প্রকার বিষয় আছে কে জানে? এখানে আমাদের কয়টা ইন্দ্রিয় আছে? পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয় কি বলুন, পাঁচটা ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তো এই পাঁচটা বিষয়, এই বিষয়ে আমরা চোখ দিয়ে ভোগ করছি রূপ, কিন্তু এটা আমরা যখনই ভোগ করতে না পারি তখন ক্রোধ আসে, আসে। তো এইভাবে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সবকিছু। কাম কোনোদিন চরিতার্থ হয় না, কামাত ক্রোধবি জায়তে, ক্রোধাত ভবতি সন্মোহ, সন্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত বিনশ্যত প্রণাশ্যতি, মানে পাগল হয়ে যায় লোক। পাগল হয়ে গেলে কি, ভালো মন্দ বিচার হয় না। তাই আজকাল লোক, সারা সমাজে আমরা পাগল, সেজন্য কোনটা ভালো কোনটা মন্দ জানি না। দেখবেন পাগল আখের ছিবড়া পড়ে আছে রাস্তায়, তার রস বের করে নেওয়া হয়েছে, কিন্তু পাগল ওটাকে নিয়ে চিবায় হাসছে, করছে রস। আপনি কি মনে করেন ওটা পাগলটা? রস নেই তাকে চিবাচ্ছে। তো এই জগতে আমরা ইন্দ্রিয় সুখের প্রতি ধাবিত হচ্ছি, যেটা পাগলের মতোই, আমি রস আনন্দ করার জন্য চেষ্টা করছি কিন্তু সেটা আমার তৃপ্তি হচ্ছে না, আর হাস আনন্দ ভাবছি কিন্তু তার পরিণাম দুঃখ, কিন্তু সেটা আসল ইন্দ্রিয় সুখটা নয়। আমরা ভাবছি ইন্দ্রিয় সুখ করছি আমি, কিন্তু পরিণামটা দুঃখের কারণ হয়ে যাচ্ছে। চুলকানি যেমন চুলকায় আনন্দ হয়, পরিণাম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, মানুষ জানে না। ভাগবত এই সব কথা বাস্তব জিনিসকে তুলে ধরা হয়েছে। চুলকানি আনন্দ হয় কিন্তু পরিণাম দুঃখ। ঠিক সেরকম এই জগতে আমরা যা কিছু ভোগ করতে চেষ্টা করছি সেটা পরিণাম দুঃখের কারণ। এইগুলি মানুষকে উপলব্ধি করা উচিত। এই জন্য এখানে কি বলা হলো, ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তো সে ভগবানকে সন্তুষ্ট কি করে করবেন? সেটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য এখানে সবাই শুনলেন কি বলা হলো, না যারা গৃহস্থ রূপে গৃহস্থে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য কি, না ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করা। এখানে কেন করবেন না, ভাগবত কেন এগুলি বাস্তব কথাটা বলছে। আপনি একটা কর্ম করলেন, তো কর্ম করছেন কেন, কেন আপনারা কর্ম করেন, কর্ম করলে তার একটা ফল আছে, হ্যাঁ কি না? তো সেই ফলটা এখানে বলছেন ভোগ করবে না তুমি, কেন এই কর্মের ফল ভোগ করবে না কেন? আমরা সবাই কর্ম করি ফল ভোগ করতে চাই, হ্যাঁ কি না? কর্ম করে ফল ভোগ করতে চাই কি না? কিন্তু কর্মের ফল সম্বন্ধে আমাদের জানা নেই বলে তাই আমরা ভোগ করতে চাই। তো কর্মের ফলটা কি জানেন, সুখ হয়, হ্যাঁ কি না? কর্মের ফলটা সুখ হয় কি না? যেমন আপনি একটা ব্যবসা করলেন, টাকা লাভ হলো, তো সেটা ভোগ করা আনন্দ পাচ্ছেন, টাকা এসে গেল, 1 কোটি টাকা এসে গেল, তো সুখ হচ্ছে কি না, আনন্দ করছেন, তখন আপনি ভোগ করছেন সেটা নিয়ে। কিন্তু পরের বারে 2 কোটি টাকার লোকসান হয়ে গেল। হ্যাঁ, আমাদের একটা ভক্ত বলছিল যে 8 কোটি টাকার লোকসান হয়ে গেছে। একটা ভক্ত, তার ব্যবসা আছে, বলছে আমার 8 কোটি টাকার লোকসান হয়ে গেছে, কিন্তু আমার ছেলে মেয়ে বউ, তারা ছেলে মেয়ে ভক্ত নয়, দুটা ছেলে, হ্যাঁ, কিন্তু সে কোনো বিচলিত নয়, বলছে আগে অনেক টাকা ভগবান দিয়েছিল, এখন এই টাকাটা নষ্ট হয়ে গেছে, আবার দিবে, তার মুখে কোনো দুঃখের ছায়া নেই, সে সবসময় ভগবানের সেবা করছে। আমি তো মালিক নই, মালিক তো ভগবান, তার কর্ম আমি করছি, তিনি দিয়েছিলেন নিয়ে নিয়েছেন, আবার তিনি দিবেন বা নাও দিতে পারেন, কেউ ছেলেরা ভক্ত নয়, বিচলিত হয়ে যাচ্ছে। তো কর্মের ফল যদি নিজে ভোগ করতে চেষ্টা করবে তাহলে তার সুখ হবে আর দুঃখ হবে। যেমন আপনার 1 কোটি টাকা ইনকাম হলো, তখন আপনি আনন্দ করলেন, কিন্তু পরে 2 কোটি টাকা লোকসান হয়ে গেল, কার দুঃখ হবে? যে আনন্দ করছিল মালিক তারই দুঃখ হবে। কিন্তু যে কর্মচারীরা আছে আপনার, যারা কর্মচারী আছে, মালিকের 1 কোটি লাভ হয়ে গেল, কর্মচারীর সুখ দুঃখ কিছু আছে? তারপরে 2 কোটি টাকা লোকসান হয়ে গেল, কর্মচারীর কিছু লোকসান আছে, সুখ দুঃখ আছে? নেই। আমরা সবাই মালিক ভাবছি বলে, মালিকানা দাবি করছি বলে তাই কর্মের ফল ভোগ করছি। তার কর্মের ফল দুটি, আপনাকে সুখও নিতে হবে দুঃখও নিতে হবে। তাহলে এটা ভালো না মন্দ বলুন, কর্মের ফল ভোগ করা সুখ আর দুঃখ, এটা ভালো না মন্দ? যেমন সুখ তেমন দুঃখ, এই দুটাকে নিতে হবে, তাহলে আপনি ভোগ করুন। পরে যখন দুঃখ হয়ে গেল তখন হা হতাশ করে সুইসাইড করে দিছিল, হ্যাঁ, তাহলে এটা খারাপ আমাদের জীবনে। তো সেজন্য এখানে নারদ মুনি, তিনি সাধু, তিনি বুঝালেন কর্মের ফল তুমি ভোগ করো না, কেন তুমি মালিক ন, এই দেহটা ভগবান তোমাকে দিয়েছেন তার সেবা করার জন্য। যেমন মালিক ব্যবসাতে তোমাকে নিযুক্ত করেছে, তোমার এই দেহ দিয়ে এসব করবে, তোমাকে নিযুক্ত করেছে, তোমার নয়। কিন্তু ওই কর্মচারী যদি ভেবেন নেয় এই মালিকের এই সব জিনিসগুলো আমার, তখন নিতে শুরু করে দিবেন, তখন মালিক 1 লাত মেরে গেটের বাইরে বের করে দেবে, হ্যাঁ কি না? কোনো চাকর আপনার বাড়িতে কর্মচারী, সে যদি নিজে নিজে ভেবেন নেয় সব টাকা পয়সা তাকে গণতে দেওয়া হয়েছে, মালিকের দোকানে টাকা পয়সা গণে কর্মচারী, দেখবেন ক্যাশিয়ার আছে, সে কোটি কোটি টাকা গণছে, তুই টাকাটা কার, মালিকের, কিন্তু গণছে কর্মচারী ক্যাশিয়ার, কিন্তু সেই ক্যাশিয়ার টাকা গণছে মানে সে হচ্ছে টাকাটা যদি নিয়ে চলে যায় কি হবে, জেল হয়ে যাবে, কর্মচারীকে বাদ দিয়ে দিবে, হ্যাঁ কি না? তো আমরা সবাই কর্মচারী হয়ে আমরা অনেক টাকা গণছি, লক্ষ্মী নারায়ণের সম্পত্তি, নারায়ণের সেবাতে না লাগিয়ে আমরা হচ্ছে আমি ভোগ করব, রাবণ হয়ে যাব। রাবণ কি হলো, রাবণ কি হলো, তার সোনার লঙ্কাটা ছাই হয়ে গেল। সীতামাতাকে ভাবছে আমার সম্পত্তি আমি ভোগ করব, রামকে বাদ দিয়ে। আপনাদের এখানে গোপালপুরে লক্ষ্মী পূজা হয়েছিল না, অনেক লক্ষ্মী পূজা হয়েছে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে, তো নারায়ণ ছাড়া না, লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, চঞ্চলা মানে আজ আজকে আপনার কাছে থাকবে তারপরে পালিয়ে যাবে, কিন্তু নারায়ণকে সঙ্গে রাখুন পালাবে না। লক্ষ্মী থেকে নিবেন, দেবদেবী থেকে কিছু নিবেন সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ভগবান থেকে পাবেন নষ্ট হবে না। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ভগবান বলছেন না তোমাকে রাজত্ব করতে হবে, এত হাজার বছর করতে হবে, বলে না না আমি এসব চাই না, বলছে তোমার কোনোদিন এসব কিছু যাবে না, তুমি কোনো বিচলিত হবে না, সব থাকবে, কোনো নিশ্চিন্তা নেই, আমি দেখছি। তো ভগবান যখন সব দেখবেন কোনো অসুবিধা নেই। আর ভগবান যদি নিয়েও নেন, ভক্ত বিচলিত হয় না, জানে আমি তো কর্মচারী, আমার কি দুঃখ। তো বুঝা গেল, কর্মের ফল ভোগ করতে গেলে কর্মের ফলটা কি, কর্মের ফল কি, সুখ আর দুঃখ, তো এটা হচ্ছে কর্মের ফল। তাই জন্য যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলে দিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন নারদ মুনিকে যে আমরা গৃহব্রত জীবনে আছি, গৃহস্থ আশ্রমে, আমরা কি করে মুক্ত হব, আমরা তো অজ্ঞ, গৃহমূঢ়ধি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে জানি না। আজকাল সবাই লোক মনে করে আমি জানিয়ে ফেলেছি, জেনে ফেলেছে মানে তাহলে যুদ্ধ হচ্ছে কেন আপনার জীবনে, বারবার হতাশায় কেন আছেন, কেন আপনি লক্ষ্য সম্বন্ধে জানেন না, যেটাকে লক্ষ্য ভেবেছেন, ও আমার সুন্দরী স্ত্রী বিয়ে করাই লক্ষ্য, বিয়ে করলেন সেই স্ত্রী থেকে সুইসাইড হয়ে গেল, কেন তখন জেলে যাচ্ছেন, ওই স্ত্রী মারা গেল, সুন্দরী স্ত্রী মারা গেল, আপনার লক্ষ্য সুন্দরী স্ত্রী বিয়ে করা, আপনার লক্ষ্য বিজ্ঞানী হওয়া, আপনার লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, বড় ধনী হওয়া, কিন্তু এইসব লক্ষ্য অনিত্য। যখন এই মনুষ্য জীবনে এটাকে যদি উপলব্ধি করতে পারে কেউ, তাহলে সে এইগুলি আকাঙ্ক্ষা করবে না। কি আকাঙ্ক্ষা করবে, একটি জিনিস, সেটি হচ্ছে ভক্তি, কৃষ্ণ সেবা। পূর্বের কর্ম অনুসারে এইগুলি আসবে, যেমন আমরা দুঃখ প্রার্থনা করি না, জীবনে শত শত দুঃখ আসছে, কে কয়জন আছেন বলুন তো, দুঃখ আপনারা চেয়েছেন, দুঃখ চেয়েছেন কেউ, জীবনে শত শত জন্ম থেকে, মায়ের গর্ভ থেকে দুঃখ। তো সেজন্য আমাদের উচিত যে এগুলি গীতা ভাগবত থেকে বুঝা জানা। তো সেজন্য এখানে আমরা কি শুনলাম, সবাই বলুন কি উপলব্ধি করলেন, এখন নারদ মুনি কি বললেন যুধিষ্ঠির মহারাজকে, যে সমস্ত কর্মের ফল ইন্দ্রিয় সুখের জন্য ভোগ না করে পরমেশ্বর ভগবান বাসুদেবকে অর্পণ করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা, তার ফলে আপনি যথাযথ সেই পন্থাটা হৃদয়ঙ্গম করতে পারবেন। তার মানে যদি আমি পেটকে সন্তুষ্ট করতে পারি, তাহলে হাত পা অটোমেটিক সন্তুষ্ট হবে। এই জন্য বলা হয় যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যাকে সন্তুষ্ট করলে সবাই তুষ্ট হবে। সেজন্য এই হাতের কাজ হচ্ছে এই দেহের সেবা করা, পায়ের কাজ হচ্ছে এই দেহের সেবা করা, তার সাথে যুক্ত থেকে, তাই আমরা ভগবানের সাথে যুক্ত থেকে সব কর্ম সম্পাদন করব। চাকরি, ব্যবসা, চাষবাস, কোনো কিছু ত্যাগ করতে হবে না। ভগবদ গীতায় কৃষ্ণ বলে সর্বকর্ম অপি সদা কুরবান্ন মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে কর্ম কর। কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়ে কর্ম করছি, নিজে ভোক্তা হব, আমি মালিক, তাহলে আপনাকে নষ্ট হয়ে গেলে সেই শাস্তিটাও কষ্টটাও আপনাকে নিতে হবে। তো এই জীবন, মনুষ্য জীবনটা এইরকম নয়, তো উপলব্ধি করতে হবে। তো সেজন্য আমরা এই শ্লোকে জানলাম সেবা করতে হবে, আর কি করতে হবে, এখন থেকে আপনারা সবাই করবেন, আপনাদের কর্মের ফল ভগবানকে নিবেদন করবেন, কয়জন করবেন হাত তুলুন, সবাই, অনেকে করতে চাইছে না, কর্মের ফল ভগবানকে দিতে চাইছে না, কয়জন দিতে চাইছে না হাত তুলুন। আপনি দিন না দিন, আপনি ভাববেন না যে আমার সব, একদিন আপনার এক লাত মেরে গেটের বাইরে করে দিবে ভগবান। কাল, কাল মানে সময়, আপনার ছোটবেলার শরীরটা কোথায়, আপনার সৌন্দর্যটাতেও নিয়ে নিবে ভগবান। কাউকে দিয়ে অ্যাসিড ছুড়িয়ে দিবে মুখে, সৌন্দর্য শেষ, একটা রোগ দিয়ে দিবে, সৌন্দর্য শেষ। একটা ছেলে একটা সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, আমি ভোগ করব, আমরা এরকম আসক্ত হয়ে পড়ি, আর ধরাকে সরা জ্ঞান করে মানুষ, তো সে আসক্ত হয়ে পড়েছে। প্রভুপাদের একটা ইংরাজিতে দি লিকুইড বিউটি একটা ইংরাজি লেকচার আছে, গল্প স্টোরি রয়েছে, তো সেখানে প্রভুপাদ বলছেন, পাশ্চাত্য দেশে এই গল্পটা বলছিলেন, তো সেখানে বলছেন কি না, আমরা কিভাবে এই লিকুইড বিউটি, সৌন্দর্যের একটা তরল সৌন্দর্যের প্রতি আসক্ত রয়েছে, দেহের প্রতি কিভাবে। তো একটা ছেলে দেখছে একটা মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে যাচ্ছে, তার পিছে পিছে যাচ্ছে, গিয়ে তার সাথে পরে সাক্ষাৎ করেছে, তো বলছে যে আমি তোমার সুন্দরের প্রতি খুব আকৃষ্ট। তখন সে মেয়েটা খুব ভদ্র ছিল, বুদ্ধিমতী ছিল, ও তুমি আমার এই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়েছ, ঠিক আছে আজ নয়, সাত দিন পরে তখন মেয়েটা একটা বিষাক্ত ট্যাবলেট নিয়েছে, খেয়েছে, তখন মলমূত্র বমি এসব হয়েছে। তখন আলাদা আলাদা পাত্রেতে ওগুলা ধরে রেখেছে, তার শরীর থেকে যা যা বেরিয়েছিল। আর তাকে বলেছিল ওই চেংড়াকে, হ্যাঁ, ওই রূপের প্রতি আকৃষ্ট হয়েছিল যে ছেলেটা, বলেছিল যে ওই গাছের গুড়ায় ওখানে তুমি আসবে আর আমার সৌন্দর্য তুমি উপভোগ করবে, হ্যাঁ, সেই রসগুলি তুমি ভোগ করবে। তখন ওই মেয়েটি ওইখানে সব পাত্রে ওর শরীর থেকে যা যা বেরিয়েছিল সব ধরে রেখে দিয়েছে। তো সাত দিন পরে ও ওখানে গিয়ে বসে আছে মেয়েটা, তখন ওই ছেলেটা আসছে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আরে তুমি কি জানো এখানে এই টাইমে, ঠিক একজাক্ট এই টাইমে একটা সুন্দরী মেয়ে আমার জন্য বসবে বলেছিল, অপেক্ষা করবে বলেছিল। দেখুন, ওই মেয়েটাকে ওই ছেলেটাই চিনতে পারছে না, তাহলে তাকে প্রতিপোষিত করবে কি করে? এখনই তাকে চিনতে পারছে না, তাকে ভোগ করবে কি করে? করতে পারবে? তাকেই চিনতে পারছে না। তাহলে আমাদের চোখের কি সার্থকতা আছে? অনেক ভাবছে আমি বিয়ে করব, তোমাকে প্রতিপোষণ করব, একদিন সে বুড়ো হয়ে যাবে, কি হয়ে যাবে তাকে চিনতেই পারবেন না, ধরে না না ভালো লাগছে না, তখন ত্যাগ করবে। তো তখন সেই মেয়েটি বলল যে আপনি যে মেয়েটির সৌন্দর্যের রসের প্রতি আকৃষ্ট ভোগ করতে চেয়েছেন সেই মেয়েটি আমি। বলে তুমি? না, তুমি হতে পারো না। হ্যাঁ, আমি, আমার সমস্ত সৌন্দর্যের রসটি আসুন, আপনি ভোগ করতে চেয়েছেন তো আসুন আমার সঙ্গে। তা নিয়ে গিয়ে দেখালো, এই সব পাত্রে ধারণ করে রেখেছি আমি, আপনি এগুলি ভোগ করুন। আপনারা ভোগ করবেন? দেহ থেকে পায়খানা বাইর হচ্ছে, বিষ্ঠা, মল মূত্র বমি, এগুলি বিষাক্ত ট্যাবলেট খেয়ে শরীরটা একদম ক্ষীণ হয়ে কালো হয়ে গেছে। তা আমরা এরকম অনিত্য বস্তুতে আসক্ত হয়ে পড়ি সবাই, তো বুদ্ধিমান হন। হ্যাঁ, মনুষ্য জীবনে প্রকৃত বুদ্ধিমান হন। তো গীতা ভাগবত শিক্ষা অনুসারে এই জন্য নারদ মুনি শিখাচ্ছেন, হ্যাঁ, আমাদেরকে বুঝাচ্ছেন। তো সবাই বলুন এবারে, শ্রীনন, তার কি শুনতে হবে? ওই সুন্দরী মেয়েদের কথা, সিনেমা আর্টিস্টদের কথা, রাজনৈতিকদের কথা শোনার জন্য নয়। সেজন্য বলছেন শুনন, বলুন শ্রীনন, ভগবত অভিক্ষণম অবতার কথামৃতম শ্রদ্ধান যথাকালম উপশান্ত জন আবৃত সৎসঙ্গাত সনকৈ সঙ্গম আত্ম যায়া আত্মজ আদিষু বিমুচ্চেত মুচ্যমানেষু স্বয়ং স্বপ্নবত উত্থিত। তো সবাই বলবেন, অনুবাদ প্রভুপাত করেছেন, শ্লোকের অনুবাদ। নারদ মুনি এই উত্তর দিলেন, কি উত্তর দিলেন সবাই বলুন, গৃহস্থের কর্তব্য। সবাই জোরে জোরে বলুন, এটা আমরা কেন শুনছি? আমি বক্তা নই, আমরা পরপর এগুলো শুনে মনে রাখবো এবং সেটি পালন করলে আনন্দ হবে। সবাই বলুন, গৃহস্থের কর্তব্য বারবার সাধুসঙ্গ করা। তো এখন আমরা যারা গৃহস্থ বারবার সাধুসঙ্গ করি? করি না। তো সেজন্য নিত্য ভাগবত সেবা বলা হয়েছে, তার মানে দৈনিক, হ্যাঁ, ভাগবত সেবা করতে হবে, মানে ভক্ত সঙ্গ করতে হবে। তাই ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে প্রত্যেক দিন তুলসী সামনে বসে, হ্যাঁ, এই ভাগবত গ্রন্থ অধ্যয়ন করবেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে। সেজন্য বারবার, আর যখন শুনব কোনো ভক্তরা আসছে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, তাদের সঙ্গে ভগবত কথা শুনব, এরকম নয় সেই সব ভক্তদের কাছে গিয়ে আমার গৃহস্থ জীবনে ব্যবসাটা নষ্ট হয়ে গেল, এটা হলো না, সেটা হলো না, মেয়ের বিয়ে হচ্ছে না, ওই চাকরি পাচ্ছে না ছেলে, হ্যাঁ, একটা রোগ হয়ে গেছে, এই সব সাধুর সঙ্গে গিয়ে সাধুর সাথে আলোচনা নয়। হ্যাঁ, নারদমুনি কাছে যুধিষ্ঠির মহারাজ এইসব আলোচনা করেননি। নারদমুনি কে পেয়ে যুধিষ্ঠির মহারাজ বলেননি, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন সমগ্র বিশ্বের রাজা হয়ে থাকতে পারি, এরকম প্রার্থনা করেননি। উনি বলছেন, আমি গৃহমূঢ়দি জীবনের উদ্দেশ্য লক্ষ্য জানি না, কি করে মুক্ত হব, সমগ্র গৃহস্থ সমাজ, সমগ্র জগৎ, জীব কি করে মুক্ত হবে, আপনি সেই কথা বলুন। তো নারদমুনি কাছে এটি জানতে চেয়েছেন, শাস্ত্রের কথা। আচার্য ভাগবত ভক্তরা তারা শাস্ত্রের কথাকে পুনরাবৃত্তিকরণ করে, তারা পেকুলেশন করে বলে না, বুঝতে পারছেন? সাধু সে নিজের কথা বলবে না। হ্যাঁ, আপনারা অনেক সাধু ভক্ত এখানে আছেন, তো সেজন্য নিজের কথা বলবেন না, শাস্ত্রের পরম্পরা সূত্রে যা গ্রহণ করেছেন সেটাই নামট সঙ্গে বা যে বাড়িতে যাবেন সেখানে বলবেন। সাধু মানে নয় কেবল লাল কাপড় পরবে সন্ন্যাসী হবে এরকম না, মঠে থাকবে এরকম না, আশ্রমে থাকবে সবাই আশ্রমবাসী, গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, সন্ন্যাসী আশ্রম, তার মানে গৃহস্থ আশ্রমবাসী। তো সেখানে কারা এইরকম যারা প্রতিদিন সাধুসঙ্গ করে ভগবান কথা শ্রবণ কীর্তন করে সেসব ভক্ত, তারা যদি আবার অন্য গৃহস্থ লোকের বাড়িতে গিয়ে ভক্তি শিখায় তাহলে সেখানে ভক্ত সঙ্গ হয়ে গেল তুলসীকে নিয়ে। তো আপনারাও যদি আচরণ করেন এবং এরকম শিখান, এই যে এখানে আমাদের শ্রদ্ধাবান কোর্স পরম গতি প্রভু করে সার্টিফিকেট দিচ্ছে, ক্রমে ক্রমে কি করে আমরা শিখব দেহ আত্মা মানুষ পশুর মধ্যে পার্থক্য এই সম্বন্ধে জানতে জানতে তখন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ক্রমে ক্রমে এই সাধুসঙ্গ করতে করতে তখন ভালো লাগছে। যারা এই শ্রদ্ধাবান কোর্স করেছেন এখানে হাত তুলুন, যারা এসেছেন অনেকে করেছেন, ভালো লেগেছে? ওখানে প্রভুপাদের অনেক জিনিস বোঝা গেছে, কত জিনিস আছে আমরা জানতাম না। তো সেজন্য এরপরে আরেকটা শ্রদ্ধাবান শেষ হয়ে গেছে, আরেকটা কোর্স বই আছে, ওটা নিয়ে আবার পড়বেন সার্টিফিকেট নেবেন। হ্যাঁ, এরকম ক্রম অনুসারে শিখবেন, তাহলে কি হবে, আপনারা যখন এরকম শুদ্ধ আচরণ করবেন তখন যতটুকু আচরণ করলেন সেখান থেকে শিখে নিজে পালন করলেন, যেটা পালন করে নিয়েছেন সেটা এখন লোককে বলুন। আমাদের গুরুদেব শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি একবার প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, তখন প্রথম প্রথম গুরু মহারাজ এসেছেন তার 19 বছর বয়সে, তখন যোগদান করেছেন, জিজ্ঞাসা করেছেন যে প্রভুপাদ আপনি প্রচার করতে বলছেন সবাইকে, তো আমরা কি প্রচার করব? তো প্রভুপাদ বললেন তুমি হরিনাম করো, বলছে হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তুমি লোককে সাধারণ লোককে ওইটাই বলো যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তুমি আর কি করো, প্রসাদ পাও, বলো হ্যাঁ, লোককে বললো আপনারা প্রসাদ পান, তুমি কি করো প্রতিদিন মঙ্গলারতি করো, বলছে হ্যাঁ, সবাইকে বলো মঙ্গলারতি যোগদান করো, এটাই প্রচার, তুমি নূতন কি বলবে, পেকুলেশন করবে কেন, বৈদিক শাস্ত্রে আচার্যরা গুরু পরম্পরা সূত্রে যা বলা হয়েছে সেটার পুনরাবৃত্তিকরণ করবে, তাহলে তুমি সাধু, সাধু নয় নিজের কথা বলে। আজকাল যেমন তথাকথিত অনেক সাধু আসবে মনগড়া কথা বলে যাবে, সামাজিক কথা বলবে, এটা ধর্ম নয়, ধর্ম শান্তির প্রতিষ্ঠা করে, যেহেতু এগুলি ধর্ম নয় তাই পরস্পর যুদ্ধে লাগছে। আমরা রাজনৈতিক দল সৃষ্টি করছি, ভাবছি শান্তি প্রতিষ্ঠা করব, তাহলে কোথায় দল ভাগ হয়ে যাচ্ছে বারবার, তো যদি শান্তি প্রতিষ্ঠা হতো তাহলে এত দল হয়ে যাওয়ার ফলে যুদ্ধে লেগে যাচ্ছে, দেশ ভাগ হয়ে যাচ্ছে যুদ্ধে লেগে যাচ্ছে, তাহলে শান্তি কোথায় আছে? তো যেন শান্তি কি করে প্রতিষ্ঠা হবে, এই গীতা ভাগবতে বলা হয়েছে, যখন মালিক একজন কৃষ্ণ যিনি মাটি দিয়েছেন, জল দিয়েছেন, আগুন দিয়েছেন, উত্তাপ দিয়েছেন, যা প্রয়োজন যার থেকে আসছে, আমাদের বৈজ্ঞানিকরা বলতে পারে না, রাজনৈতিক নেতারা বলতে পারে না আমি সব দিচ্ছি, কেউ বলতে পারে না। তো সেজন্য আমার বাবা মা বলতে পারে না, হ্যাঁ, কেউ বলতে পারে না আমি সব দিচ্ছি, এগুলি মিথ্যা, আমাদের ভাওতা দেওয়া হচ্ছে। বৈদিক শাস্ত্রতে রিয়েল বাস্তব জিনিসকেই বোঝানো হয়েছে। তো এইভাবে তাহলে আমরা কি শুনলাম, সাধুসঙ্গ করতে হবে প্রতিদিন, হ্যাঁ, বারবার গৃহস্থের কর্তব্য সাধুসঙ্গ করা। সেখানে কি করবেন সাধুসঙ্গ করে, সবাই বলুন, গভীর শ্রদ্ধা সহকারে শ্রীমদ ভাগবত ও অন্যান্য পুরাণে ভগবান ও তাঁর অবতারদের কার্যকলাপের যে অমৃতময় বর্ণনা করা হয়েছে তা শ্রবণ করা। তাহলে কান যে ইন্দ্রিয়, সাধুসঙ্গে বারবার ভগবানের কথা, অবতারদের কথা, যে অলৌকিক কার্যকলাপের কথা শ্রবণ করতে হবে বারবার, ভগবানের অলৌকিক কার্যকলাপ, হ্যাঁ দেখুন কেমন অলৌকিক কার্যকলাপ ভগবানের, আমাদের জল লাগবে তিনি দিয়ে দিচ্ছেন আমাদের অজানতে, এটা হাতির 100 কেজি খাবার লাগবে আমাদের রাজনৈতিক দলের নেতারা দিয়ে আসে, বৈজ্ঞানিকরা দিয়ে আসে, দেবতারা দিয়ে আসে, আমার বাবা মা দিয়ে আসে, আমি দিয়ে আসি, ভগবান এরকম অলৌকিক সব ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য উপনিষদে একটা শ্লোক আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চা জগতং জগত তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধনম, মায়ের পুত্র উৎপন্ন করলো একটা মা, সন্তান হলো, তো সেখানে দেখুন সে পুত্র উৎপন্ন করে হয়ে গেল, সে কি ব্যবসা করতে যাচ্ছে? ভগবান কেমন অলৌকিক কার্যকলাপ দেখুন, মাতৃ স্তন প্রদান করে দিয়েছেন, বাচ্চা সেখানে স্তন গ্রহণ করে সে জীবিত হবে। তাহলে কে দিচ্ছে? ভগবান এরকম সমস্ত ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমাদের কাছে অনেক হচ্ছে না কেন? এখন অনেক সময় মাতৃস্তন পাওয়া যায় না, কৃত্রিম উপায়ে আমরা যাচ্ছি, কেন না? আমরা প্রকৃতির নিয়ম ভগবান যে দিয়েছেন সেটিকে উল্লঙ্ঘন করছি, পিতামাতা উল্লঙ্ঘন করছি, যেটি সিস্টেম সেটিকে আমরা ফলো করছি না এই জগতে। সেই কারণে এই জন্য গীতা ভাগবতের শিক্ষা প্রত্যেক গৃহস্থ আশ্রমে ফলো করা উচিত। তখন ভগবান যার যতটুকু প্রয়োজন সব দিয়ে রেখেছেন, কিন্তু আমরা কেন পাচ্ছি না? দেখবেন একটা চালের বস্তা যদি এইখানে রেখে দেওয়া হয় আপনাদের এই রোডে, মেন রোডে, গোপালপের মূল রোডে, বা এই শিব মন্দির আছে ওইখানে রেখে দেওয়া হলো এক বস্তা চাল, তো পাখিরা যাবে কি করবে? পাখিরা খেয়ে চলে যাবে, গরু যাবে খেয়ে চলে যাবে, একটা মানুষ যাবে, আপনারা যাবেন দেখলেন বস্তাটা কি করবেন? হ্যাঁ কি করবেন? তার মানে আপনার চার কে এক কেজি চাল লাগবে, আপনি এক কুইন্টাল নিয়ে পালিয়ে গেলেন, অন্যের খাবারটাকেও নিয়ে পালিয়ে যাবেন। তো কেন আমাদের জীবনে দুঃখ হবে না? পশু পাখিদের জীবনে দুঃখ নেই কিন্তু, তাদের হসপিটাল নেই কিন্তু, আছে পশু পাখিদের হসপিটাল? আছে নেই, কেন না? ওরা প্রকৃতির নিয়ম অনুসারে সব ফলো করে, তার যাট খাবার সেটা সে খায়, বাঘের খাদ্য বাঘ মাংস খায়, অন্যকে হত্যা করে তার অসুবিধা নেই, কিন্তু একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে দেবে তখন তাকে জেলে যেতে হবে, এসব নিয়ম রয়েছে, কিন্তু আমরা অনেক নিয়ম পালন করি না। সেজন্য এখানে সেই কথা বলছে, এই জন্যই হৃদয়কে মার্জন করতে গেলে সেই পরম পবিত্র ভগবানের কথা আমাদের সাধু সঙ্গে শুনতে হবে। তাই এবার বলুন, এইভাবে মানুষ ধীরে ধীরে, কিভাবে মানুষ ধীরে ধীরে, ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে হৃদয়টা পবিত্র হয়ে যাবে, চিত্তরূপ আয়না পরিষ্কার হয়ে যাবে, তখন তার যে স্ত্রী পুত্রের প্রতি আসক্তি, সে মুক্ত হবে। স্ত্রী পুত্রের প্রতি আমরা আসক্তি রেখেছি, যখন কিছু হয়ে যাচ্ছে তখন হা হুতাশ করছি, তখন আর হা হুতাশ করবে না, জানে এই স্ত্রী আমার কাছে এসেছিল, ভগবান এখন নিয়ে নিলেন, যতদিন তার থাকার কথা ছিল, তখন সে আর সে আসক্তিতে পাগল হয়ে সুইসাইড করে দিল, আর একটা দেহকে সে নষ্ট করে দিল, এটা খারাপ। তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে, ভক্তদের এই কৃষ্ণ ভক্তি অর্জন করে আমরা নিজের চেতনাকে মার্জিত করতে হবে, বুঝতে পারছেন? তো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে হৃদয়কে মার্জন করা যাবে। প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে খুব সুন্দর বলেছেন। তারপরে বলুন, প্রকৃত যিনি পণ্ডিত তার কর্তব্য দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করার জন্য কার্য করা, এবং পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানব সমাজে বসবাস করা, মানে যতটুকু প্রয়োজন, অতিরিক্ত নয়। তো সবাই বলুন, পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানব সমাজে, তো পারিবারিক বিষয়ে অনাসক্তি কখন আসবে? যখন আমরা জানবো সব ভগবানের, হ্যাঁ কি না? যখন ভগবানের জানবো, যখন চাকর জানবে এটা সব মালিকের, যেমন ক্যাশিয়ার টাকা গুনছে সে কি আসক্ত হয়ে আছে? সে জানে এটা আমার নয়, এটা মালিকের। তো ক্যাশিয়ার কি টাকার প্রতি আসক্ত? যে আসক্ত হয়ে যাবে সেখান থেকে 100 টাকা 200 টাকা যদি চুরি করে ধরা পড়বে, শাস্তি পাবে। তো সেজন্য ক্যাশিয়ার টাকা গুনছে, কোটি কোটি টাকা গুনছে মালিকের, কিন্তু একটাও আসক্ত না ওই টাকার প্রতি, সব নিয়ে গিয়ে আবার রেখে দিচ্ছে, সে আলমারিতে রেখে দিচ্ছে, ব্যাংকে নিয়ে জমা দিয়ে দিচ্ছে মালিকের নামে, সে আসক্ত নয় বলে তাই সে চাকরিতে অনেক দিন কাজ করতে পারছে, আর চাকর মাইনা তাকে সম্পূর্ণ মালিক দিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? তো এইভাবে আমরা যদি অনাসক্ত হতে চাই তাহলে মালিক ভগবানকে বুঝতে হবে, তিনি ভোক্তা। এই জন্য গীতায় কৃষ্ণ বলে, ভোক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতামাম শান্তিম ইচ্ছতি। যদি কেউ প্রকৃত শান্তি আনন্দ সুখ চায়, প্রকৃত শান্তি সুখ, তাহলে কি হবে না, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, যেদিন গৃহেতে ভজন মানে কৃষ্ণকে কেন্দ্র করে সমস্ত কর্ম সম্পাদিত হবে সেটা হবে বৃন্দাবন, মানে সবসময় কৃষ্ণের চিন্তাতে বিভোর, রান্না করছে কৃষ্ণের জন্য, হয়তো মাইক চালাচ্ছেন কেউ আছে, আমাদের অনেক ভক্ত মাইক চালায়, কি জন্য করছে, ওর টাকা পাবে, ওটা লক্ষ্মী, ওর চাল ডাল ফুল মালা কৃষ্ণের ভোগ লাগবে, আমরা পরিবারে তার চাকর চাকরাণী, তখন আমরা খাবো। যদি কখনো চাকর মালিকের বাড়িতে থাকে তো সেই চাকর কি অভুক্ত থাকে, সে অভুক্ত থাকে না, মালিককে সন্তুষ্ট করে কাজ করে, মালিক অটোমেটিক বলে এটা খাও, এই পোশাক নাও, এই ঘরে থাকো, অটোমেটিকলি। তো সেরকম আমাদের কর্তব্য কর্ম এভাবে অনাসক্ত হয়ে সমস্ত কর্ম সম্পাদন করতে হবে। কিন্তু আমরা যেন মনে না করি সব আমার, ভোক্তা না আসে যে বসি, ভগবান একমাত্র ভোক্তা, কেন উনি ভোক্তা, উনি মালিক। ধেনুকাসুর নাম শুনেছেন, ধেনুকাসুর গর্ধবাসুর, কংসের কর্মচারী ছিল অনুচর, আর সে নিজে ভাবত কি যেটা আমার মালিকের আর আমি রক্ষাকর্তা, আমি রক্ষা করব, কাউকে এখান থেকে দিব না। কংসের একটা তালবন ছিল, তাল বাগান, গোবর্ধন পর্বতের অনতি দূরে নিকটে খুব বিশাল তাল বাগান, ওইখানে কেউ তাল ফল খেতে পারত না, এত সুগন্ধি তাল হতো, আর সেখান থেকে পশু পাখিরা যদি উড়ে যায়ও ওই ধেনুকাসুর মানে এত বড় খেয়ে ফেলবে, জীবন্ত মানুষ খেয়ে ফেলত, এই ধেনুকাসুর এরকম ছিল। এবং ভাবত সব এরিয়া আমার, আমি কাউকে এখানে ভোগ করতে দিব না। কিন্তু গোপসখারা তারা গোচরণে যেত, আর ওই হাওয়া বইছে তো সুন্দর সুন্দর গন্ধ আসছে, ব্রজবাসীরা সেখানকার গোপবালকেরা তারা একদিন কৃষ্ণকে বলছে, সখা এই গোবর্ধনের নিকটে কংসের একটা বাগান, প্রচুর তাল ফল, এই সুগন্ধ আমাদের খুব ইচ্ছা হচ্ছে তাল ফলগুলি খাওয়ার জন্য। তখন কৃষ্ণজি বলছেন, কি অসুবিধা, কেন খাওয়া যাবে না, না না ওখানে যাওয়া যাবে না, ওখানে জীবন্ত মানুষ খেয়ে ফেলে, কে বলছে ধেনুকাসুর, গর্ধবের রূপ ধারণ করে আকাশ পর্যন্ত তার শরীরটা এরকম খুব বিকট, অনেক তার অনুচর আছে, লাল নীল সাদা সবুজ বিভিন্ন রকম কালারের তার অনুগামী সব রয়েছে, সব অসুর গর্ধব রূপ ধারণ করে আছে, তাই নাকি, তো চলো। তখন কৃষ্ণ বলরাম তারা বলে আমরা যাব। তখন গিয়ে অমনি দেখছে অনেক তাল ফল পড়ে আছে, কেউ খায় না, পচে পচে গেছে সব, কেউ খাচ্ছে না, আর অনেক তাল গাছে অনেক ফল আছে। কৃষ্ণ বলরামকে ইঙ্গিত করলেন, দাও তুমি এই তাল গাছগুলি সব নাড়াও, আর সদ্য সদ্য ফলগুলা পড়ুক, আর আমরা সব খাবো। তখন বলরাম তো খুব বলশালী শক্তিশালী, বলরাম গিয়ে এক একটা তাল গাছ ধরে নাড়াচ্ছে, আর ঢুপ ঢাপ পড়ছে তাল, সঙ্গে সঙ্গে গর্ধবাসুর কানে শব্দ চলে গেছে, ধেনুকাসুর। তখন সে শব্দ শুনে মাতাল হয়ে থাকে সব সময়, শব্দ শুনে আসে, কে কে এখানে, এটা জানে না কংসের বাগান, এসে দেখছে অনেক গোপবালকরা কৃষ্ণ বলরাম এসব করছে, বলরাম সব নাড়াচ্ছে। তো ধেনুকাসুর দেখছে কে বেটা নাড়াচ্ছে, দেখছে বলরাম করছে একা, আর দৌড়ে দৌড়ে এসে সামনে থেকে আঘাত করছে না, মানে অসম্মান সূচক ভাব নিয়ে তার পিছনের দুটি পা দিয়ে বলরামের বুকে একদম লাত মেরে দিচ্ছে পিছে থেকে, বলে বেটা তোকে সামনে থেকে আমি সম্মান করব, পিছন দিকে দেখ আঘাত মারছি, মানে অসম্মান মূলক আঘাত, একদম বুকে লাত মেরে দিয়েছে, আর বলরাম পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম তো স্বয়ং ভগবান, উনি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আবার যে আঘাত মারতে এসছে তার দুটা পা ধরেছেন একদম, তখন ধরে ঘুরাতে 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 একদম তাল গাছের উপরে আবার ছুটছে, আর একটা নতুন তাল গাছের উপরে, যেই সে তাল গাছের উপরে পড়েছে তাল গাছ সহ উপর থেকে ভেঙ্গে আরো কয়েকটা তাল গাছকে নিয়ে ভেঙ্গে পড়ছে, আরো অনেক তাল পড়ে যাচ্ছে ঢপ ঢাপ করে তাল খাওয়ার জন্য। তবে সেই ধেনুকাসুর আবার অজ্ঞান হয়ে পড়ে, আবার উঠে এসে আবার বলরাম তাকে ধরে আবার এক তাল গাছে মারে। তো এরকম করতে করতে বলরাম কি করলেন, ঘুরাতে ঘুরাতে তাকে আছাড় মেরে বধ করে দিলেন। জয় বলরাম জিউ কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। তো এভাবে বলরাম বধ করে দিলেন। তো ভগবান কেন এরকম বধ করলেন, বলরাম দিয়ে কেন বধ করলেন, আসলে এই ধেনুকাসুর ও বলি মহারাজের পুত্র ছিল পূর্বজীবনে, বলরাম দ্বারা ভগবানের দ্বারা বধ হলে তারা মুক্ত হয়ে যায়। এ পূর্বজীবনে বলি মহারাজ তার পুত্র সাহসিক ছিল, সে এক সময় অদ্যুত রমণীগণকে নিয়ে গন্ধমার্দন পর্বতের গুহাতে যেখানে দুর্বাসা ঋষি তপস্যা করতেন সেখানে গিয়েছে, আর সেখানে উনি ধ্যান করছেন, আর এই অনেক রমণীদের নিয়ে তাদের রমণ করছে, সেখানে কথাবার্তা হচ্ছে। তখন ধ্যান ভেঙে গেছে দুর্বাসা ঋষির, তখন বলছে কে রে, দেখছে এই সাহসিক বলি মহারাজের পুত্র। তখন তাকে অভিশাপ দিলেন, তুই এরকম চিৎকার চেঁচামেচি এখানে করছো, আমি এখানে ধ্যান করছি, গর্ধবের মতো গর্ধব হয়ে যাও, এরকম অভিশাপ দিয়ে দিয়েছেন। তখন সঙ্গে সঙ্গে সাহসিক এসে পা ধরেছে, হে ঋষিবর আমার অপরাধ ক্ষমা মার্জনা করুন, আপনি সাধু আমাকে দয়া করুন। তখন দুর্বাসা ঋষি বললেন যে ঠিক আছে, তুমি যখন ক্ষমা চাইছো কিন্তু তুমি গর্ধবের রূপ ধারণ করবে, মথুরায় গিয়ে জন্মলাভ করবে, কংসের অনুচর হয়ে থাকবে, আর সেখানে দ্বাপর যুগে কৃষ্ণ বলরাম লীলা করতে আসবেন, আর তখন ওরা গুচারণে তখন বলরাম দ্বারা তুমি নিহত হবে, তখন তুমি মুক্ত হবে। আর এখানে কৃষ্ণ কেন বধ করলেন না, কৃষ্ণ তো বধ করে দিতে পারতেন, কেন না, এই বলি মহারাজ হচ্ছেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র কে, কে জানে? প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। তো বলি মহারাজের পুত্র সাহসিক, সেই জন্য নৃসিংহদেব রূপে ভগবান প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছিলেন। আর সেইখানে প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন নৃসিংহদেব যে আমি তোমার বংশজাত কোনো ব্যক্তিকে বধ করব না স্বয়ং, তো সেজন্য ভগবান তার বড় ভ্রাতা বলরামকে দিয়ে বধ করেছিলেন এখানে সাহসীকে, যার ফলে বলরামও স্বয়ং ভগবান তার দ্বিতীয় দেহ, তো তার দ্বারা বধ হয়ে মুক্ত হয়েছিল। তো এভাবে কৃষ্ণ বলরাম লীলা বিলাস করছেন। এখানে আমাদের একটা অনর্থ আছে, ভগবান এই যে অসুরদের বধ করেন সেখানে একটা একটা অনর্থ আমাদের জীবনে আছে। অনর্থ কি না, আমাদের ভক্তি জীবনে আগাতে দেয় না। যেমন অনেক সময় আমরা দাবি করি, ভাবি এটা আমার, আমি এখানে মালিক, আমি এখানে ছাড়া আর কাউকে এখানে প্রচার করতে দিব না, এরকম আমরা অনেক সময় বলি বসি, আমি এখানে এই নামটের একমাত্র কর্তা, আমি চক্র সেনাপতি, আমি মহাচক্র সেনাপতি, এই যে ভাব এসে যায়। ভক্তি জীবনে এটা সেবা, কিন্তু এই ভাব এসে যায়, সবাইকে মিলেমিশে ভক্তি আচরণ করা উচিত। যখন সে নিজে স্বতন্ত্র হয়ে যাবে, গুরু বৈষ্ণবদের আনুগত্যে না থাকবে, সেই কাজগুলি না করবে, তখন স্বতন্ত্র হয়ে যাবে, না না আমি কাউকে দেখাবো না, তখন তার এটা অনর্থ, সে নিচে চলে যাবে, বধ হয়ে যাবে। কিন্তু সাধু সঙ্গে থাকলে ভগবানের ভক্তদের সিনিয়র ভক্তদের আনুগত্যে থেকে তাদের কথা শুনে আচরণ করলে তখন এই দাম্ভিকতা ভাব আসবে না। সেইভাবে ভগবান আমাদের অসুর প্রবৃত্তিকে বধ করতে পারেন, নাহলে হবে না, তখন আমাদেরকে বারবার জগতে আবার আসতে হবে। তো সেজন্য আমার অনুরোধ, এরকম যেন আমরা ধেনুকাসুরের ভাব না আসে আমাদের মধ্যে, সেজন্য ভক্তি জীবনে সাধু সঙ্গে সঙ্গ মানে অনুগমন করা। আমাদের যারা সিনিয়র ভক্ত তারাও স্বতন্ত্র হবে না, প্রত্যেকে পরস্পর আনুগত্য থাকবে। এইভাবে ক্রমান্বয়ে যদি আমরা আনুগত্য থাকি তাহলে ঠিক থাকবে, না হলে একদিন সে পুনর্মুসিক ভাব হয়ে যাবে, চলে যাবে, নিচে নেমে যাবে, ভক্তি আর বাড়বে না, অপরাধ হলে ভক্তি বাড়বে না। যাতে অপরাধ না হয় তাতে আমাদের চেষ্টা করতে হবে। অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়, এই অহংকার যেন আমাদের না আসে, তার জন্য সাধু সঙ্গে সবসময় আনুগত্যে ভগবানের সেবা করতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এখন এভাবে আমরা সমস্ত কিছু, আমি অনুরোধ করবো, আমি আর বেশি বলবো না, অনেক জিনিস বললাম, এখন 8:46 হয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ করব যে এই কৃষ্ণলীলার এই সমস্ত লীলাগুলি পড়বেন। ভক্তিবিনোদ ঠাকুর এই সব অনর্থ বলেছেন আমাদের জীবনে। যদি কালকে কেউ যান ওখানে, আমি ওখানে বনভোজন লীলাতে কয়েকটা অনর্থও বলবো, চিন্তা করছি ভক্তিবিনোদ ঠাকুর কি কি অনর্থ বলেছেন, আমি দেখবো একটু, যদি আপনারা আসেন তাহলে শুনতে পাবেন, না হলে অন্য কোনো সময় এই গোপালপুরে এলে বলবো। আজকে একটা অনর্থের কথা বললাম, ধেনুকাসুর আমাদের জীবনে কি অনর্থ, স্ত্রী লাম্পট্য একটা অনর্থ তার মধ্যেও আছে, আর এই ভুক্তা অভিমান আমি কর্তা, আমার থেকে সবকিছু, আমি রক্ষাকর্তা, এই ভাব আমাদের গৃহস্থ জীবনেও আমাদের ভাব আছে, আমি রক্ষাকর্তা, এই ছেলে মেয়েদের আমি রক্ষা করছি, কিন্তু আপনি রক্ষা করতে পারেন না। ধনুকাসুর রক্ষা করতে পারল? হ্যাঁ, বলরাম তাকে একবার শেষ করে দিলেন। ঠিক, আমরা কেউ রক্ষাকর্তা নই। তো এই অনর্থগুলি আমাদের জীবনে আছে, তাই ভক্ত সঙ্গে ভগবানকে গ্রহণ করলে তখন এই অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারি। হরি বল, সবাই বলুন হরে কৃষ্ণ, জুড়ে জুড়ে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো প্রশ্ন আছে আলোচ বিষয়ের মধ্যে? এখানে আপনারা অনেক ভক্ত বেশি, সেজন্য আমি আরো কি করে সুন্দর করে প্র্যাকটিক্যাল হবেন সেগুলি বললাম। ভালো লেগেছে? তে ভাগবত সপ্তম স্কন্ধ তে 11 অধ্যায় থেকে পড়বেন, আদর্শ গৃহস্থ জীবন 14 অধ্যায়ে। কেন 11 অধ্যায় থেকে পড়বেন? না আপনাদের ছেলে মেয়ে উৎপন্ন হবে, আপনাদের স্বামী স্ত্রী হবেন, স্ত্রীর কর্তব্য, স্বামীর কর্তব্য, শুধু খালি বিয়ে করলে হবে না। হ্যাঁ, আমরা অনেক সময় বিবাহ করে নিচ্ছি, জানি না কেন আমি বিবাহ করলাম। এগুলি ভাগবতে জ্ঞান অর্জন দেওয়া আছে, সেজন্য যারা আপনারা রয়েছেন গৃহস্থ আশ্রমে, সেখানে কি করলে আমার এই জীবনটা সুখময় হবে, পরিবার সুখময় হবে, এইগুলি সপ্তম স্কন্ধে 11 অধ্যায় থেকে 14 অধ্যায় পড়বেন ভালো করে। হ্যাঁ, একটা স্ত্রী যখন সে মেয়ে বিয়ে হয় একটা ছেলের কাছে আসলো, এখন তার স্বামীর পরিবারের অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের সাথে কি ব্যবহার করতে হবে, এসব লেখা আছে ভাগবতে। হ্যাঁ, আমরা জানি না, বুঝতে পারছেন? গ্রন্থ আমাদেরকে পথ দর্শন করে কি করে শান্তিময় পরিবার হবে, আদর্শ সমাজ হবে, মনুষ্য সমাজ, সেটা আমরা জানি না। পরস্পর মধ্যে কিভাবে আদান প্রদান হবে, এগুলি অভাবের জন্য আজকে আমরা যুদ্ধ লাগাচ্ছি। স্কুল কলেজে এইসব জ্ঞান নেই, স্কুল কলেজে আমাদের হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ বাড়ছে, আমাদের বৈজ্ঞানিক উন্নতিতে আমরা আরো নষ্ট হচ্ছি। হ্যাঁ, আরো নষ্ট হচ্ছি, সেটা কিভাবে ইউটিলাইজ করতে হবে জানি না, কিন্তু ভাগবত বলছে। দেখুন, আমরা মাইক ইউজ করছি কৃষ্ণ কথায়, কিন্তু অনেকে মাইক ইউজ করবে, আজে বাজে গান দিবে, আপনি শুনবেন, ওটা আসক্ত হবেন, চলে যাবেন। আমরাও টিভি দেখাবো, সিনেমা দেখাবো, হয়তো সে এখানে আপনারা সবাই জানেন, এই জন্য আর দেখাবো না, এখানে বাইরের লোক কেউ নেই। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ লীলা কি করে ইন্দ্রিয়গুলি পবিত্র হবে, তাই জন্য গীতা ভাগবত, তাহলে আপনার হতাশা উৎকণ্ঠা উদ্বেগ মুক্ত হবে। সেজন্য প্রতিদিন হরিনাম জপ করবেন, প্রতিদিন গীতা ভাগবত থেকে একটা শ্লোক ছেলে মেয়েকে নিয়ে বসে শুনবেন, স্বামী স্ত্রী সবাই, এটা মনে রাখুন, প্রতিদিন যা শুনলেন। আর প্রসাদ ছাড়া কিছু খাবেন না। হ্যাঁ, ভক্ত হয়ে গেছেন যারা, কেউ একটা নিয়ে এলো কিছু খেয়ে নেবো সঙ্গে সঙ্গে, না, এটা ভোগ লাগাবেন, যেটা ভগবানের মিষ্টি নিয়ে এসছে আত্মীয়রা, সঙ্গে সঙ্গে টপ টপ দিয়ে দিলেন, না, ফল নিয়ে এসছে কেটে খেয়ে নেবেন, না, ভোগ লাগাবেন। তারপর কেন, উনি মালিক, আমি কর্তা নই, তারপরে প্রসাদ গ্রহণ করুন। তো এইরকম সবাই পরিবারে নিত্য শ্রবণ কীর্তনের দ্বারা হৃদয়ের মহিলা যাবে ধনতি সমলম কৃষ্ণ সলিলস যথা শরৎ, ভক্তির উদয় হবে, যেখানে আমার হৃদয়ের সমস্ত মহিলা কামনা বাসনা নিজের ইন্দ্রিয় সুখের জন্য সেটি যাবে, কেবল কৃষ্ণ সুখের জন্য মনোবৃত্তি জাগ্রত হবে, বুঝতে পারছেন? সেই জন্যই সাধুসঙ্গ করতে হবে, যা শুনলেন এগুলি। সবাই আরেকবার বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতায় গৌর প্রেমানন্দে। ঠিক আছে, প্রসাদ হবে এখন। আমি একটা অনুরোধ করবো,